ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। জেরুজালেম ঘিরে সহিংসতা সোমবার নাটকীয় মোড় নেয় এবং গাজার স্বাস্থ্য কর্মকর্তারা হামাসের বিরুদ্ধে বিমান হামলায় 9 শিশুসহ অন্তত 20 জনের মৃত্যুর খবর দিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তারা গাজায় অবস্থিত সশস্ত্র গ্রুপ, রকেট নিক্ষেপকারী এবং সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালায়। জঙ্গিরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্ধারিত রেডলাইন অতিক্রম করে বলে সামরিক সূত্রে বলা হয়েছে। ফিলিস্তিনিরা জানায় সারা রাত ধরেই বিমান হামলা চালানো হয়েছে। গাজা সিটি এবং উপকূলীয় এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় জঙ্গিরা ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 150টি রকেট হামলা চালায়, যদিও বহু ডজন রকেটকেই ইসরায়েলি প্রতিরোধ ব্যবস্থা অকেজো করে দেয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সকল পক্ষকে উত্তেজনা প্রশমনে সঠিক পদক্ষেপ নেবার আবেদন জানিয়েছেন। পবিত্র আল আকসা মসজিদ চত্বরে লাইলাতুল কাদের প্রার্থনা ঘিরে এই দাঙ্গার সূত্রপাত হয়েছিল গত সোমবার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘটনাবলীর উপর নজর রাখছে এবং পরিস্থিতির অবনতি বাইডেন প্রশাসনের জন্য এখন চরম উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকেরা এখন 12 বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছেন, যার ফলে এখন 12 থেকে ঊর্ধ্বের সবাই এই টিকার আওতায় এলেন। যুক্তরাষ্ট্র ঔষধ ও খাদ্য প্রশাসন সোমবার জানায় এই টিকা 12 থেকে 15 বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য নিরাপদ ও কার্যকরী। ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক বলেন আজকের এই অনুমোদন কোভিড-19 থেকে অল্প বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করবে যখন আমরা মহামারীকে পিছে ফেলে স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। ফাইজার ভ্যাকসিনই যুক্তরাষ্ট্রের প্রথম ভ্যাকসিন যা অল্প বয়সীদের জন্য অনুমোদন পেয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ USS মন্টেরি ক্ষেপণাস্ত্র সাবমেরিন USS জর্জিয়াকে এসকর্ট করে নিয়ে যাওয়ার সময় অন্তত 13টি দ্রুত ক্ষুদ্র নৌযান অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণভাবে মুখোমুখি হলে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড মাউই তাদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি অ্যাডমিরাল জন কির্বি ইরানি কুদস ফোর্সের এসব উচ্চ গতিসম্পন্ন যানের মুখোমুখি হওয়াকে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকলেও জনগণ বিধিনিষেধ না মেনে যেভাবে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন তা এখন উদ্বেগের বিষয়। শুনুন ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
বাংলাদেশে যখন করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার প্রতিদিন উল্লেখযোগ্য হারে কমছে, তখন ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষ যেভাবে শহর ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন তাতে করোনার আরেকটি ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন যা ঘটছে তাতে হয়তো করোনা সংক্রমণ আগামী জুন মাসেই আরেক দফা আঘাত হানতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন এ ধরনের একটি পরিস্থিতি সামাল দেয়া দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য কঠিন হবে।
দুঃখটা হবে যে আমরা যে অর্জন করেছিলাম সে অর্জন তো নষ্ট হবে। আমি অন রেকর্ড বলি সামনে মাসে জুন মাসে আমাদের এই প্রতিফল দেখতে হবে, একটা খারাপ প্রতিফল দেখতে হবে, চাপটা পড়বে স্বাস্থ্য ব্যবস্থার উপরে এবং ওইটা আমাদের জন্য একটা সামাল দেওয়া কঠিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের বিভিন্ন স্তরের নেতাদের উপর্যুপুরি অনুরোধ উপেক্ষা করেই দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও শহর বন্দর গঞ্জ ছেড়ে ছোটখাটো যানবাহন এবং যানবাহন পারাপারের ফেরিতে গাদাগাদি করে হাজার হাজার মানুষকে মঙ্গলবারও নিজেদের জীবন এবং গ্রামে যাদের কাছে যাচ্ছেন তাদের জীবন বিপন্ন করে ছুট উঠছেন যার যার গন্তব্যে। বাংলাদেশে ইতিমধ্যেই দ্রুত বিস্তারমান করোনা ভাইরাসের ভারতীয় ধরন অন্তত দুইজন ভারত ফেরত যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে। ভারতে পাওয়া করোনার এই ধরনকে বিশ্বের জন্য উদ্বেগজনক হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও করোনা দুর্যোগের মধ্যে ঈদকে সামনে রেখে দোকানপাট ও শপিং মলে কেনাকাটা এবং গ্রামে যাওয়ার হিড়িক দেখে মনে হচ্ছে এদেশে ঈদ আর কখনো ফিরে আসবে না। এদিকে থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত করোনার সংক্রমণ ঠেকাতে অন্যান্য দেশ সহ বাংলাদেশ থেকেও যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে 13 মে থেকে ফ্লাইট বন্ধ হওয়ার আগে আগামীকাল বুধবার তাদের নির্ধারিত ফ্লাইট ছাড়াও 2টি বিশেষ ফ্লাইট আমিরাতে যাতায়াত করবে। অপরদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 33 জন করোনা রোগী এবং করোনা আক্রান্ত হয়েছেন 1230 জন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে সরকার নানা ধরনের পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। কলকাতা থেকে পরমশেষ খোসরায়ের একটি প্রতিবেদন।
করোনা রুখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে, তা সত্ত্বেও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় থাবা বসিয়েছে রাজ্যের প্রায় 19,000 মানুষের শরীরে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরোলো পশ্চিমবঙ্গে 10 লক্ষের গণ্ডি। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি হয়েছেন 134 জন, যা আতঙ্ক ছড়িয়েছে। তবে এসবের মাঝেও আশার আলো দেখাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন 18,675 জন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। বিনিয়োগ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন চায়না সমন্বিত চুক্তি সম্পাদনে প্রায় 7 বছর সময় লেগেছে এবং 2020 সালের 30শে ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও চীনা কর্মকর্তারা যাকে চীনের সঙ্গে এটিকে উচ্চাভিলাষী এক চুক্তি বলে বর্ণনা করেছিলেন, তবে ইউরোপীয় ইউনিয়ন কমিশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালদিস দমব্রস্কিস গত সপ্তাহে বলেন ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতারা অনুমোদিত চুক্তিটিকে বাতিল করে দিয়েছে। দৃশ্যত জিজিয়াং প্রদেশের উইগর্স মুসলমানদের বিরুদ্ধে চীনের দমননীতির কারণেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের প্রচণ্ড সংঘাতে ফিলিস্তিনেরা আহত হলে সমগ্র তুরস্কের মসজিদে সোমবার তাদের জন্য প্রার্থনার আয়োজন করা হয়। মুসলমানদের পবিত্র রমজান মাসে ইহুদি বসতিকারীরা ফিলিস্তিনিদের উচ্ছেদ করলে দাঙ্গার সূত্রপাত ঘটে। এছাড়াও সোমবার ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের বাইরে শত শত তুরস্কের নাগরিক আল আকসা মসজিদে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে সমবেত হয়েছিলেন। প্রেসিডেন্ট এরদোয়ানের যোগাযোগ উপদেষ্টা ফরহেদ্দিন আলতুন সোমবার টুইটার মারফতে জানান ইসরায়েলের ঘৃণ্য ও বর্বর হামলা বন্ধের এখন সময় হয়েছে। এবং সোমবার জাতিসংঘের রিপোর্টে বলা হয় যে আইসিস জঙ্গি গোষ্ঠী ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। করিম খান, যিনি জাতিসংঘ দলের নেতৃত্ব দিচ্ছেন, বলেন তদন্তকারীরা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য গণহত্যার আলামত পেয়েছেন। তিনি বলেন শনাক্তকৃত অপরাধীদের অবশ্যই ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যার দায় দায়িত্ব স্বীকার করতে হবে। জাতিসংঘ এযাবৎ 1,444 জন অপরাধীকে শনাক্ত করেছে। ব্রিটিশ অ্যাটর্নি করিম খান বলেন আইসিস জঙ্গি গোষ্ঠী ইয়াজিদি সম্প্রদায়কে দৈহিক ও জৈবিকভাবে ধ্বংস করতে চেয়েছিল এবং ইয়াজিদি গ্রামের উদ্দেশ্যে চরমপত্র দিয়েছিল যে ধর্মান্তরণ নথবা মৃত্যুকে বরণ কর। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত ইন্দো প্যাসিফিক উদ্যোগ কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত হবে না এবং এতে যোগ দিলে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যথেষ্ট ক্ষতি হবে বলে চীনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় চীনের রাষ্ট্রদূত সোমবার ওই মন্তব্য করেন। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমরাই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বলছেন,
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ, আমরা কি কাজ করবো না করবো সেটা আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। তারা হয়তো এটা চায় না, তিনি তারা বক্তব্য বলবেন, এটা একটু আগবারে বলা বলি হয়েছে, এটা নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য নেই, বাট উই উইল ডিসাইড হোয়াট টু ডু।
চীনের পক্ষ থেকে উপহার হিসেবে 500,000 ডোজ সিনোফার্ম ভ্যাকসিন আনতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্লেন মঙ্গলবার চীন গেছে। বুধবার ওই ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছানোর কথা। বাংলাদেশ চীন থেকে কমপক্ষে 4-5 কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায়। এ লক্ষ্যে চীনকে একটি চিঠিও দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ মাধ্যমকে বলেছেন।
4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক, আরো বেশি দিলে আমরা নেব, বাট মিনিমাম এটা দিক, তারা এই জিনিসটা আমরা তাদের কাছে তুলে ধরছে এবং সেটা
তবে ঢাকায় চীনের রাষ্ট্রদূত সোমবার জানিয়েছিলেন, চীনের ভ্যাকসিনের আন্তর্জাতিক চাহিদার দীর্ঘ লাইনে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এদিকে বাংলাদেশ নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী এবং ওষুধপত্র ঢাকাস্থ দেশটির রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানিয়ে দেওয়া হল, এবার বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে, সেই সঙ্গে ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদেরও নিরাপত্তার মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর। উল্লেখ করা যেতে পারে, গত 2রা মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়েছে গোটা বাংলা। রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছেন অন্তত 16 জন, যার মধ্যে তৃণমূল বিজেপির পাশাপাশি মৃত্যু হয়েছে আইএসএফ কর্মীরও। এমন পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরে এসেছিলেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির কথা ঘোষণাও করেছেন। তবে বিজেপির দাবি, ভোটের পর বাংলায় যেভাবে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা যথেষ্ট চিন্তার। শাসক দলের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের কথা মাথায় রেখেই বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গের নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ দায়িত্ব নিয়েই তার কাজ শুরু করে দিয়েছেন। প্রথম দিন তিনি তার দপ্তরের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে জরুরি বৈঠক করার পর সাংবাদিকদের বলেন, পরিবহন ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দিতে চান তিনি। লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে বাসের ওপর বেশি চাপ পড়ছে, অথচ বেসরকারি বাস মালিকেরা জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যথেষ্ট সংখ্যক বাস বা মিনিবাস বের করতে পারছেন না, তাই সরকারি বাস আরও বাড়ানো হবে, সেই সঙ্গে ইলেকট্রিক বাস বাড়ানোর ওপরেও জোর দেওয়া হবে। ফিরহাদ হাকিম বলেন, কলকাতায় এমনিতেই বাতাসে দূষণ বড্ড বেশি, তাই এখানকার পুরনো বাসগুলো আস্তে আস্তে বাতিল করে জেলায় পাঠানো হবে, কারণ জেলাগুলোতে এখনও আবহাওয়া অনেকটাই খোলামেলা বলে দূষণ ততটা হবে না। ধীরে ধীরে অবশ্য সেখানেও বাস বিদ্যুৎ চালিত করার ওপর জোর দেওয়া হবে। তবে যথেষ্ট সংখ্যক বিদ্যুৎ চার্জ দেওয়া স্টেশন না থাকলে ইলেকট্রিক বাস বাড়ানো যাবে না। ফিরহাদ হাকিম বলেন, এছাড়াও অটোরিকশার সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে, কিন্তু অটোরিকশা চালকদের যা খুশি ভাড়া নেওয়া সহ্য করা হবে না। সরকার নিয়ন্ত্রিত ভাড়ার থেকে বেশি নিলে লাইসেন্স বাতিল করা হবে। যদিও এর আগেকার পরিবহন মন্ত্রীরা শত চেষ্টা করেও অটো চালকদের কিছুতেই বাগ মানাতে পারেননি। ফিরহাদ হাকিমের আরেকটা বড় কাজ হবে মালবাহী ট্রাক ও যানবাহনের ওভারলোডিং বন্ধ করা। তিনি জানান, ওভারলোডিংয়ের ফলে রাস্তার ক্ষতি হয়, বাতাস দূষিত হয় অনেক বেশি। এছাড়া পরিবহন কর্মীদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত বলে স্বীকৃতি দেওয়ার পর আজ তাকে টিকাকরণ শুরু হয়েছে। আজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে 100 জনকে, আগামীকাল থেকে রোজ 500 জন করে ভ্যাকসিন পাবেন। এরপর ট্যাক্সি ও অ্যাপ ক্যাব চালকদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। এখন শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া পরিবহন দপ্তরে ফিরহাদ হাকিম কতটা নতুন রক্ত সঞ্চার করতে পারেন সেটাই দেখার। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামের চাকতাই এলাকার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, বাবা দিনমজুর। করোনাকালে আর্থিক সংকটের কারণে কেনা হয়নি ঈদের জামা। চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হওয়া ঈদ বাজার থেকে মাত্র 1 টাকায় নিজের পছন্দের ঈদের পোশাকটি কিনতে পেরে খুশি সাদিয়া। শুধু সাদিয়া নয়, এই ঈদ বাজারে এসেছেন 53 বছর বয়সী সুফিয়া খাতুন। 60 বছর বয়সী আবুল কালামের মতো সুবিধা বঞ্চিত অসংখ্য ক্রেতা মাত্র 1 টাকায় ঈদের পোশাকসহ নিত্যপণ্য সামগ্রী কিনতে পেরে খুশি নিন্ময়ের এসব লোকজন।
শাড়ি কিনলাম আমার নাতিনের জন্য, একটা কামিজ কিনলাম, ময়দা, ছোলা, তারপরে চিনি, চাউল, পায়াস, এগুলো কিনলাম।
সময় একটা আমি ঈদের কাপড় কিনে ঘুরবো, আমার থেকে আনন্দ লাগতেছে, আমার থেকে খুব ভালো লাগতেছে।
আমি কাপড় কিনছি 1 টাকা দিয়ে, আমি ঈদে পরবো, খুশি হই।
1 টাকা দিয়ে আটা কিনছি, সেল কিনছি, সেমাই কিনছি, বিস্কুট কিনছি,
সরকারে দিতেছে সেগুলা 10টা দিতেছে, 5টা পাইতেছে আর 5টা চলে যাচ্ছে।
বিদ্যানন্দের সাথে আমরা সহযোগিতা করছি নিরাপত্তার বিষয়ে, মূলত মূল উদ্যোগটা বিদ্যানন্দের, আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি এবং পরবর্তীতে আমরা আশা আছি এই সহযোগিতার ক্ষেত্রটি আরো বড় করতে পারি।
মানবিক কারণে এমন উদ্যোগ নেওয়ার কথা জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান। তিনি জানান নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ঈদ আয়োজন।
আমি অনেক গরিব ঘরের মানুষ এসে, তো আমাদের আসলে বছরে একবারই কাপড় আসতো, কিংবা 2 বছরে একবার কাপড় আসতো। তো আমার কাছে কাপড় মানে হচ্ছে উৎসব। তো একটা শিশুর কাছে এখন আমি মনে করি কাপড় মানে উৎসব। তো আমরা চাইছি হচ্ছে এই করোনা সংকটের মধ্যেও যাতে শিশুরা কি পায়, কাপড় পায়, কিংবা যারা আমাদের যারা নিম্নবিত্ত আছে তারাও যাতে কাপড় পায়, এই জন্য এই উৎসবটা। 1 টাকা নেই কেন, কারণ আমরা ওদেরকে আসলে মার্কেটিং ফিলিংটা দিতে চাচ্ছি, সে তার কাপড় বাছাই করবে, সে টাকা পরিশোধ করবে, ওই ফিলিংসটার জন্য আসলে এই আয়োজনটা।
অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আরও এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এখনকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ করেছেন। সময়ের বিচারে বলা যায় বাইডেন প্রশাসন মাত্রই তার যাত্রা শুরু করেছে। তবে ক্ষমতা গ্রহণের 100 দিন পর নতুন প্রেসিডেন্টের অবস্থান কোথায়, চাপের মুখে নতুন প্রশাসন কি অর্জন করতে পারলো, তার একটা মূল্যায়ন করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেক দিনের পুরনো একটি রীতি। আর তাই আজ আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন রাজনৈতিক বিশ্লেষক, প্রফেসর আলী রিয়াজ এবং প্রফেসর মৌ ব্যানার্জিকে। আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ সাবরিনা।
ধন্যবাদ সাবরিনা।
প্রথমে আসি ডক্টর আলী রিয়াজ আপনার কাছে। এই যে প্রেসিডেন্ট জো বাইডেন তার 100 দিনের কার্যমেয়াদ শেষ করলেন, এই সময়কালে প্রেসিডেন্ট বাইডেনের অর্জন অথবা ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন?
সাবরিনা, আমার কাছে যেটা মনে হয়েছে যে গত 100 দিনের কার্যকলাপের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন যেটা একটা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, সেটা হচ্ছে গত প্রায় 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং রাজনৈতিক যে দিক নির্দেশনা ছিল, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের যে সংকুচিত অবস্থান ছিল সেখান থেকে তিনি বদলে যাচ্ছেন। প্রেসিডেন্ট রেগানের আমল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে রাষ্ট্র বা সরকার সাধারণ মানুষের জন্য বড় রকমের কোন রকম কার্যক্রম গ্রহণ করেনি। এটা বিল ক্লিনটন করেনি, বারাক ওবামা করেনি, অবশ্যই মিস্টার ট্রাম্পের করার কথাই ছিল না। সেই জায়গার থেকে সরে এসে তিনি একটি মধ্যবিত্তের অর্থনীতি তৈরি করার চেষ্টা করছেন। তিনি যে 3টি পরিকল্পনার কথা বলেছেন, যার একটি 1.9 ট্রিলিয়নের যে রেস্কিউ প্ল্যান যেটা পাশ হয়েছে, যার সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অর্থনীতিতে, তার মধ্যে দিয়ে তিনি এটা খুব সুস্পষ্টভাবে বলছেন যে তিনি তার অবস্থান যদিও মধ্যপন্থী, কিন্তু তিনি একটা প্রোগ্রেসিভ এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চান। ফলে সংক্ষিপ্ত বিচারে হয়তো অনেকগুলি কার্যক্রমের দিকে আমরা তাকাবো, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে দিক নির্দেশনা। এমন ব্যবস্থা তৈরি করতে চান যেখানে সরকার সাধারণ মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে।
ডক্টর ব্যানার্জি, আপনি কোন বিষয়গুলো আলোকপাত করবেন?
90 দিনের মধ্যে 7% থেকে 80% আমেরিকানদের টিকাকরণ করানোর যে তিনি একটা সাফল্য অর্জন করেছেন এবং তার ফলে যেটা হয়েছে অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, ট্রাম্পের যে সরকার ছিল তারা অনেকাংশে মধ্যবিত্তের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, এবং শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে যাতে বাণিজ্য ভালো হয় তার জন্য কিছু সেফ গার্ডস যাকে বলা হয় সেগুলো থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যেরকম আবহাওয়ার প্রতি খেয়াল রাখা বা বলুন কিছু কিছু ক্ষেত্রে মানুষের চিকিৎসার সুবিধার জন্য যে খেয়াল রাখা। বাইডেন আবার সেগুলোর দিকে ধীরে ধীরে ফিরে আসছেন, তিনি প্যারিস অ্যাকর্ড আবার নতুনভাবে তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন।
আচ্ছা, তো আপনারা দুজনেই বলছেন যে প্রেসিডেন্ট বাইডেন দ্বিপক্ষীয় নীতি বজায় রাখার সাথে সাথে সাধারণ মানুষের কথা বলছেন। তিনি বলছেন যে ওয়াল স্ট্রিট বা উচ্চবিত্তদের ওপর কর আরোপের মাধ্যমে আমেরিকার সার্বিক উন্নয়ন করবেন এবং মধ্যবিত্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে তা ব্যয় করবেন। তো এই উপায়ে তিনি কতটুকু সফল হবেন এবং বাধাগ্রস্ত হবার সম্ভাবনা কতটুকু?
বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বিশাল, কেননা রিপাবলিকান পার্টির পক্ষ থেকে তাকে সহযোগিতা করার কোন লক্ষণ আমি দেখতে পাই না, বিশেষ করে যেহেতু রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত আসলে ট্রাম্পেরই দল হিসেবে আছে, ফলে তাদের সহযোগিতার জায়গা নেই। তাহলে তার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে তিনি আসলে একই সঙ্গে কংগ্রেসে রিপাবলিকান পার্টির সহযোগিতা চাইবেন, কিন্তু তিনি পৌঁছবেন আসলে রিপাবলিকান পার্টির যারা সমর্থক তাদের কাছে।
ডক্টর ব্যানার্জি, এখন আপনার কাছে আসছি। এই যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একজন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তারই প্রথম 100 দিনের কর্মদিবসে কি সাফল্য দেখা যাচ্ছে এবং এর ভবিষ্যৎ আমরা কি দেখছি?
দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তিনি কমলা হ্যারিসকে দিয়েছেন। এক হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে যে অবৈধ অনুপ্রবেশ বলুন, অভিবাসন বলুন, তার যে একটা অত্যন্ত বড় সমস্যা রয়েছে যেটাকে হাতিয়ার করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের একটা খুব বড় সমর্থনের জায়গায় নিয়ে গিয়েছিল, সেটাকে সমাধান করবার যে চেষ্টা তার পুরোধা কাকে করলেন? বাইডেন করলেন, কমলা হ্যারিসকে। এবং কমলা হ্যারিস এল সালভাদর, গুয়াটেমালা, এ সমস্ত দেশ যেখান থেকে সব থেকে বেশি শরণার্থীরা আসেন সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে অলরেডি তিনি কথাবার্তা বলেছেন। দ্বিতীয় হলো আমেরিকান জব রেস্কিউ প্ল্যান, এই যে প্রচণ্ডভাবে এই সমস্ত অবকাঠামোগত একটা প্রগতিকরণের ব্যাপার ভাবছেন বাইডেন।
প্রফেসর আলী রিয়াজ এবং প্রফেসর মৌ ব্যানার্জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেবার জন্য।
আজকের নিউজ ওয়ার্ড হচ্ছে ম্যারিটাইম।
ম্যারিটাইম, এই শব্দটি খুব পরিচিত বলে মনে হচ্ছে না?
আচ্ছা, ম্যারিটাইমের অর্থটা বলার আগে শুনে নেওয়া যাক, ঠিক কোন প্রেক্ষাপটে কিংবা কোন পরিস্থিতিতে এই শব্দটা ব্যবহার করা হয়।
Here is a word that has to do with ships, the sea, and often the military.
Maritime.
এবার বলো দেখি সাবরিনা, কতটুকু কি বুঝলে?
হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন এক ধরনের শব্দ যা সাধারণত জাহাজ বা নৌযান এবং প্রায়শই সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত।
বাহ, তোমার অনুবাদটা একেবারেই ঠিক হয়েছে।
কিন্তু এখনো তো এই ম্যারিটাইম শব্দটি কোন প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে ব্যবহার করা হয় সে কথা বলা হয়েছে, তবে এর বাংলা অর্থটা ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে।
তুমি ঠিক বলেছ। আসলে কি জানো, এক শব্দে এর বাংলা অর্থ তেমন নেই, এটা শুধু জানতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে।
আচ্ছা,
সেইভাবেই কিন্তু এর বাংলাটা বোঝা যায়। সমুদ্র সংক্রান্ত বা নৌ সংক্রান্ত এটুকু যদি বুঝতে পারো তাহলে শব্দটা বাক্যে প্রয়োগ করা যখন হবে তখনও কিন্তু তুমি সেটা বুঝতে পারবে।
আচ্ছা, ঠিক আছে।
এবার তাহলে শোনা যাক একটি পুরনো খবরের ম্যারিটাইম শব্দের এরকম ব্যবহার।
The US Defense Secretary will travel from Hawaii to Japan, which has its own maritime dispute with Beijing.
এবার বলো এই বাক্যের বাংলাটা কি হবে?
হ্যাঁ, এর বাংলা হবে, যুক্তরাষ্ট্রের ডিফেন্স সচিব হাওয়াই থেকে জাপানে ভ্রমণ করবেন, যাদের নিজেদের ম্যারিটাইম ডিসপিউট আছে বেইজিং এর সঙ্গে।
অনুবাদটা বলবো মোটামুটি হয়েছে, কিন্তু বেশ খানিকটা ভুলও আছে এখানে।
হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছি।
হ্যাঁ, সেটা তো করেছই, আর তাছাড়া একটা বাংলার শব্দ ব্যবহারে খানিকটা গরমিল হয়েছে।
কোনটা?
আচ্ছা, শব্দটা হচ্ছে সচিব।
কেন, সেক্রেটারি মানে তো সচিব।
হ্যাঁ সাবরিনা, তুমি আসলে ঠিক বলেছো, সেক্রেটারি মানে সচিব। বাংলাদেশকে কিংবা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় সেক্রেটারিকে বাংলায় সচিব বলা হয়।
তাহলে?
কিন্তু মনে রেখো যে আমরা এখানে আমেরিকান ইংলিশ শিখছি, এখানে মন্ত্রীদেরকে ঠিক মিনিস্টার না বলে সেক্রেটারি বলা হয়।
ও আচ্ছা, বুঝতে পেরেছি এবার ব্যাপারটা।
এবার এসো আরো কয়েকটি ইংরেজি শব্দের বাংলা মানে বুঝে নেওয়া যাক। ডিফেন্স শব্দটি সাধারণ অর্থ হচ্ছে আত্মরক্ষা, কিন্তু মন্ত্রী কিংবা মন্ত্রক এইসব ক্ষেত্রে শব্দটা হবে প্রতিরক্ষা। তাহলে সাবরিনা, এবার বলো ডিফেন্স সেক্রেটারির সঠিক বাংলা কি হবে?
হ্যাঁ, এর বাংলা হবে প্রতিরক্ষা মন্ত্রী।
আরেকটি ইংরেজি শব্দ ছিল ডিসপিউট।
আচ্ছা,
এর অর্থ হচ্ছে বিবাদ।
আর ম্যারিটাইম?
একটু আগেই যে কথাটা বলছিলাম সাবরিনা, যে ম্যারিটাইম শব্দটা হচ্ছে সমুদ্র সংক্রান্ত, কাজেই এখানে যদি বলো ম্যারিটাইম ডিসপিউট, বলতে পারো সমুদ্র সীমা নিয়ে বিবাদ।
আচ্ছা, এখন শব্দগুলোর অর্থ আমার কাছে পরিষ্কার হলো।
এবার তাহলে তোমার ওই বাক্যটা, পুরো বাক্যটা একটু সাজিয়ে বলো তো।
আমার মনে হয় তাহলে এখন এভাবে বলা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হাওয়াই থেকে জাপানে ভ্রমণ করবেন, যাদের সমুদ্র সীমা নিয়ে বেইজিং এর সঙ্গে বিবাদ আছে।
বাহ, এবার তোমার অনুবাদটা একদম ঠিক হয়েছে। তো বুঝতে পারছো তো যে কাদের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিবাদ আছে?
হ্যাঁ, জাপানের সঙ্গে বেইজিং এর। তবে এই যে বেইজিং এর কথা বললো, জাপানের সঙ্গে বেইজিং বললো, কিন্তু বেইজিং তো হচ্ছে একটি রাজধানীর নাম, মানে চীনের রাজধানীর নাম।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু অনেক সময় দেশ বা দেশের সরকার অর্থে রাজধানীর নাম ব্যবহার করা হয়। এবার তাহলে শোনা যাক ম্যারিটাইম সম্পর্কে আরো কিছু কথা।
The word maritime has a connection to the seas or oceans. In our story, the maritime dispute is about the argument between Japan and China over control of the Senkaku Islands in the East China Sea.
ওই যে আপনি বলেছিলেন যে ম্যারিটাইম হচ্ছে সমুদ্র কিংবা মহাসমুদ্র সংক্রান্ত শব্দ, এখানেও কিন্তু সেই কথাই বলছে।
বাহ, তুমি ঠিক বলেছো। আর তার পরের বাক্যের বাংলাটা কি হবে?
হ্যাঁ, এখানে পরের বাক্যে বলছে, এই খবরে সমুদ্র সীমা নিয়ে বিবাদ বলতে আসলে বোঝানো হয়েছে পূর্ব চীন সাগরে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও চীনের মধ্যে আর্গুমেন্টের কথা।
তাহলে এসো ম্যারিটাইম শব্দটির আরেকটি ব্যবহার সম্পর্কে আমরা খানিকটা জেনে নিই।
You will also hear maritime used in business stories about shipping and transportation on the water.
এবার বলো এই বাক্যে ঠিক কি বলা হচ্ছে?
হ্যাঁ, এখানে বলা হচ্ছে ম্যারিটাইম শব্দটা ব্যবসা সংক্রান্ত খবরেও শুনতে পাবেন, পানিতে, শিপিং, ট্রান্সপোর্টেশন বিষয়ে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভরাত্রি।